নমস্কার বন্ধুরা, আমি শুভ স্বপ্না। স্টোরি হোলিক্সে তোমাদেরকে আবারও জানাই স্বাগত। আশা করছি সকলে সুস্থ আছো। দেখতে দেখতে আরও একটা মরশুম আমরা পেরিয়ে এলাম। আমাদের প্রত্যেকটা কাজে তোমরা সমানভাবে পাশে থেকেছ, তোমাদের ভালোবাসায় আমরা আপ্লুত। অনেক ধন্যবাদ তোমাদের। আজ স্টোরি হোলিক্সের এই মরশুমের শেষ নিবেদন রইল তোমাদের জন্য। ভালোবাসার এই অনবদ্য কাহিনীকে তোমরাও যে ভালোবাসায় ভরিয়ে দেবে সেই আশায় রাখব। শুরু হচ্ছে স্টোরি হোলিক্স সিজন 3 এর অন্তিম নিবেদন, খড়কুটো।
Darling, don't be afraid, I have loved you for a thousand years. I love you for a thousand.
কান থেকে একরকম ঝটকা মেরে আচমকা হেডফোনটা খুলে আনলো দিচ্ছা। তারপর হাতের ফুলের বোকেটা তড়িঘড়ি ব্যাগের মধ্যে চালান করে দিল। একবার পকেটে হাত দিয়ে দেখে নিল ক্যাডবেরির প্যাকেটটা ঠিক জায়গায় আছে কিনা। অপু এসে গিয়েছে, ওই যে সামনের রাস্তাটা ক্রস করে হেঁটে আসছে, পরদে কালো সালোয়ার পরে। পরন্ত রোদ্দুরের সিঁদুরে আভায় অদ্ভুত সুন্দর দেখাচ্ছে হালকা ঘামে ভেজা মুখটা। আজ প্রপোজটা করতেই হবে, যে করেই হোক। অবশ্য এই কথাটা নতুন নয়, এর আগেও অন্তত বার দশেক নিজেকে বলেছে এই কথা। তার মধ্যে তিনবার আবার আজকের মতো গোলাপ টোলাপ নিয়ে একদম প্রস্তুত হয়েও এসেছিল। কিন্তু অপালার সামনে দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকালে কি একটা যেন হয়ে যায় ব্যাপার। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুবার অভ্যেস করে সাজানো মনোলগ, কিছুতেই বলে উঠতে পারে না। এই বন্ধুত্বের বাইরে আরও কিছু চায় সে, আরও একটু বেশি।
কি হলো, ওরকম হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? প্রেমে টেমে পড়ে গেলি নাকি?
ঋণ ঋণে গলার স্বরে চমকে উঠল দিচ্ছা। পুরনো কথা ভাবতে ভাবতে কেমন ঘোর লেগে গিয়েছিল। সামনের জায়গাটুকু পেরিয়ে অপু কখন এসে দাঁড়িয়েছে একদম গায়ের কাছে, খেয়ালই করতে পারেনি সে। হাঁ করে চেয়েছিল এতক্ষণ, কিন্তু কিন্তু কি বলল অপালা? থতমত খেয়ে গেল দিচ্ছা। কিন্তু তাকে কি বড্ড নার্ভাস দেখাচ্ছে আজকে? অপু যদিও মজা করেই বলেছে কথাটা, আর মজা করে বলাটাই স্বাভাবিক অপুর কাছে, কারণ মাঝে মাঝে মনে হয় পুরো জীবনটাই তার কাছে একটা স্ট্যান্ড আপ কমেডি। ভীষণ হাসিখুশি উচ্ছল মেয়েটা, এই তিন বছরের কলেজ লাইফে আজ পর্যন্ত কখনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতে দেখেনি ওকে। এসে গড়িয়ে পড়ছে যখন তখন সব কিছু নিয়েই, সারাদিন কেমন অবলীলায় ঠাট্টাই আর কি করে যাচ্ছে। অদ্ভুত সেন্স অফ হিউমারের চোটে বন্ধুরাও কেউ খুব একটা পায়ে পা তোলার সাহস পায় না। রেগে গেলে হাসতে হাসতেই ভীষণ নির্মমভাবে কাউকে গুড়িয়ে দেয় ওকে।
উফ, কিসব ভাবছি, আবার সেই এক রোগ আমার।
নিজের উপরেই রেগে ওঠে দিচ্ছা। সামনেই মূর্তিমান মেয়েটা দাঁড়িয়ে রয়েছে কয়েক সেন্টিমিটার তফাতে, যেখানে সে আসল কাজটা না করে হাবি জাবি কিসব ভেবে যাচ্ছে পাগলের মতো।
কি হলো বলতো তোর, কাকে নিয়ে ভাবিস এমন আকাশ পাতা?
না না, কি আর ভাববো।
এইবার পেটে খোঁচা মারে অপালা, একটা নার্ভাস হাসি হেসে সামনে নেয় দিচ্ছা, কিছু বলে না। বলবেই বা কেমন করে, অপু যেমন খ্যাপাটে দোষী, ঠিক তাল মিলিয়ে দিচ্ছা ততটাই শান্ত আর চাপা স্বভাবের। মাঝে মাঝে মনে হয় তার যে এই অদ্ভুত বৈপরীত্যের জন্যই অপালা তাকে এত গভীরভাবে টানে। কিন্তু ওইটুকুই, আদৌ কি কোনোদিন বলতে পারবে সে অপুকে? কাউকেই যে কিছু বলতে পারে না দিচ্ছা। বাসে খুচরো নেই বললে কন্ডাক্টর চেঁচালে জানলার দিকে তাকিয়ে থাকে, পাড়ার মোড়ে ছেলেরা বাঁকা চোখে ইশারা করলে মাথা নামিয়ে বেরিয়ে আসে। বাড়িতে উঠতে বসতে বাবা মা কথা শোনালে সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মেস যেদিন ছেড়ে গিয়েছিল ওকে, অকথ্য ভাষায় অপমান করে চেঁচিয়ে চেঁচিয়ে বুঝিয়ে দিয়েছিল যে সে আর পাঁচটা মেয়ের মতো মেয়েলি না, বিকৃত, ইতর, দুশ্চরিত্র। উন্মেষ কিছুই বলতে বাকি রাখেনি সেদিন। দিচ্ছা কিন্তু উত্তরে একটা কথাও বলেনি, চিৎকার করে চোখে চোখ রেখে বলতে পারেনি যে উন্মেষের মেয়েলি হওয়ার সংজ্ঞাটা আসলে অস্বাভাবিক। মেয়ে হতে শরীরের ভাইটাল স্ট্যাটিস্টিক্স দেখার দরকার পড়ে না। নিঃশব্দে কেঁদেছিল হাঁটুর মধ্যে মাথা গুঁজে। ওর বাবা মাও সম্ভবত ওকে মেনে নিতে পারেনি, নইলে এতগুলো মাস কেটে গেল অথচ কেউ একবারও একটু সান্ত্বনা দিতে আসেনি, কেউ জিজ্ঞেস করেনি দিৎসা আসলে কেমন আছে, ও কি সত্যি অস্বাভাবিক, বিকৃত। নিজের মধ্যেও একটা সন্দেহের বীজ চারিয়ে উঠেছে অলক্ষেই। দিৎসা জানে না কেন মুখ ফুটে বলতে পারে না, সে বলার উৎসাহ পায় না, মুখ খুলতে ক্লান্ত লাগে। ওকে কি কেউ বুঝতে পারে না, নাকি বুঝতে চায় না, নাকি ও নিজেই আসলে নিজেকে ঠিক করে বুঝিয়ে উঠতে পারে না, এত কিছু জানে না দিৎসা। তবে কথা বললেই যেখানে ভুল বোঝাবুঝি আরো বেড়ে যায়, কি বা করার আছে সেখানে। তাই মন খারাপ করলে সে চুপ করেই থাকে আর গুমরে মরে। তার সবসময় খুব কান্না পায় আজকাল। সামনে বসে সমানে বকবক করে যাচ্ছিল অপালা, বকতে ভীষণ ভালোবাসে সে। স্বভাব সুলভ ভঙ্গিতে বাচ্চাদের মতো চোখ বড় বড় করে হাত পা নেড়ে কত কি বলে যাচ্ছে। কপালে দু চারটে আলগা চুল এসে পড়ছে, তার নিচে ঘাম জমে চিকচিক করছে। উত্তেজনায় অপুর চোখ মুখ বেশ লাল হয়ে উঠেছে, গলার চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে উদ্ধত শিরা উপশিরা, যেন সারাদিনের জীবনযুদ্ধের শেষে এক ছন্ন ছাড়া অগোছালো সাঁওতাল নারী। তবু একে দেখলেই প্রত্যেকবার পেটের ভেতর কেমন না, ওই জিনিসটা নিজেও ঠিক বুঝে উঠতে পারেনি দিচ্ছা। অপালা তখন মুডে এসে গেছে, ঝড়ের বেগে কথা বলছিল। এরকম সে রোজই কথা বলে, দেখা হলে কি বলে সেটাও মোটামুটি মুখস্থ। বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া, কোন সিনিয়র খুব ঝাড়ি মারছিল আজকাল, ব্যাচের কাড়া লুকিয়ে মন্দারমণি গেছে, সব পরপর ঘুরে ফিরে সেই একই ডেইলি কভারেজ। পারেও বটে মেয়েটা, সারাদিন কলেজ করে এসেও এই গাছতলায় বসে ঝাড়া আধ ঘন্টা গোলা পায়রার মতো বকবক করে এইসব দিয়ে। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করে,
কিছু খাবি, পেটটা মোচড় দিচ্ছে মনে হয়।
ওরা দুজনে খেতে বেরিয়ে যায়। তারপরে মোড়ের পিকলুদার দোকানের চপ না হলে সিঙাড়া খেতে খেতে বাকি আড্ডাটুকুও সেরে ফেলে। আজ আর প্রশ্নটা করে না অপা, আজ কলেজ ছিল না, দিৎসাই আলাদা করে ডেকে এনেছে একঘেয়েমি কাটানোর নাম করে।
কি রে, কি বলবি বলে যে ডেকে আনলি, দেখ তোর জন্য দুপুরের ঘুমটা স্যাক্রিফাইস করলাম ভাই। ইয়ার কি মারলে কিন্তু কপালে হেভি দুঃখ আছে।
কি বলবে, প্রশ্নটা নিজেকে করে বসলো দিচ্ছা। যা বলার কথা সেটা আজকে বলতেই হবে, আসার আগে নিজেকেই প্রমিস করেছিল সে। তাহলে এখন এভাবে গলার কাজটা দলা পাকিয়ে উঠছে কেন, কথাগুলো বেরোতে গিয়েও গিট পাকিয়ে যাচ্ছে কোথাও একটা। হঠাৎ ভীষণ কান্না পায় দিচ্ছার আবার, অপুর সামনে কাঁদতে চায় না সে, উঠে আসে হাত ছাড়িয়ে। কলেজের কাছে এই পার্কের মতো জায়গাটা একদম গঙ্গার পাড়ে, পিছনে একটা সাদামাটা ঘাট মতো করা আছে, দু চারটে ছোট ছোট জেলে নৌকো বাঁধা রয়েছে সেখানে, আলতো স্রোতের ধাক্কায় অলসভাবে দুলছে সেগুলো। গঙ্গার ঘোলাটে ধূসর জলে লালচে আগুন জেলে পাটে যাচ্ছেন সূর্যদেব। এর মধ্যেই দক্ষিণা হাওয়ায় ভেসে ওপারের কোনো এক মন্দির থেকে শোনা যাচ্ছে সন্ধ্যারতির শাক ঘণ্টার সুরেলা শব্দ। দিনের এই সময়টা গঙ্গার ধারে দাঁড়াতে ভীষণ ভালো লাগে তার। অপুকে এমনি এমনি ভালো লাগেনি তার, আজ পাঁচ মাস আগের সেই দিনটার কথা ভীষণ মনে পড়ছে দিৎসার। সে গর্ভবতী হয়ে পড়েছে শুনে দু বছরের পুরনো বয়ফ্রেন্ড উন্মেষ ছেড়ে চলে যেতে একবারও দ্বিধা করেনি। দায়িত্বের ভয়ে কাপুরুষের মতো দিৎসাকেই উল্টে অপমান করে পালিয়ে গিয়েছিল সে। সবটা শোনার পর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল বাবাও। তার নাকি লজ্জা করছিল ওর মতো বেহায়া নষ্ট মেয়েকে নিজের সন্তান বলে পরিচয় দিতে। মা সরাসরি কিছু বলেননি, তবে প্রচ্ছন্নভাবে বাবাকেই সমর্থন করে কথা শোনাতে ছাড়েনি। শিউরে উঠেছিল সে, স্তব্ধ হয়ে দেখেছিল পরিচিত বন্ধনগুলো ঠিক জায়গায় টান দিতে পারলে ভীষণভাবে দুর্বল আলগা। এইসব পাপ নিয়ে যথেচ্ছ বেলেল্লেপনা করে যে বাড়িতে থাকা যাবে না, সেটা খুব খোলাখুলি জানিয়ে দিয়েছিল বাবা। একটা রাত সময় দিয়েছিল ভেবে দেখার জন্য। নিজের এতগুলো বছর ধরে দেখে আসা চেনা পৃথিবীটা আসলে কতটা ঢুলকো প্রথমবার খেয়াল করেছিল সে। একদিনে এতগুলো সত্যানুসন্ধানের চাপ বোধহয় নিতে পারেনি দিৎসার মন। ছাদের কার্নিশে গিয়ে সে যখন উঠে দাঁড়িয়েছিল একটু পরে, দশতলার উপর থেকে অনেক অনেক নিচের সরু রাস্তাটাকে অতটাও দূর লাগছিল না আর। ঠিক তখনই বেজে উঠেছিল ফোনটা। অপালা জেনে বুঝে কল করেনি, নেহাতি একটা অ্যাসাইনমেন্টের কেজও দরকার। উপর উপর হালকা আলাপ থাকলেও আসল বন্ধুত্বটা ঠিক হয়ে ওঠেনি তখনও। দুজনের কারোরই এই নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথাও ছিল না। ফোন ধরে ভাঙাচোরা গলাটা শুনে হয়তো কিছু একটা আঁচ করতে পেরেছিল অপু। সে কেমন আছে জিজ্ঞেস করেছিল নেহাতি ভদ্রতার খাতিরে। কিন্তু কি যে হয়ে গেল তার থেকে, সমবয়সী আর একটা মেয়েকে পেয়ে নাকি অপালার মায়ামাখা গলাটা শুনে সেটা জানে না দিৎসা। বাঁচার ইচ্ছেটা হঠাৎ করে দ্বিগুণ হয়ে গিয়েছিল তার। কাঁদতে কাঁদতে প্রায় সবটাই বলে দিয়েছিল অপালাকে। মন দিয়ে শুনেছিল অপালা, জেনে অবাক হয়েছিল বাইরে থেকে ভীষণ সাদামাটা এই মেয়েটার জীবনের গল্প কতটা নির্মম, কতটা অন্যায্য হতে পারে। অপালা মেয়েটা বাইরে থেকে যতটা দুরন্ত, ভেতরে ভেতরে তার চেয়েও বেশি নরম। সে পাশে এসে এইভাবে না দাঁড়ালে এই কয়েকটা মাস মা পাখির মতো নিজের বিশাল ডানার আড়ালে আগলে না রাখলে দিৎসা যে কি করে বসত তা সে নিজেও জানে না। মাঝে মাঝে মনে হয় বরং নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসে অপালা, আর ঠিক এই কারণেই বারবার পিছিয়ে আসতে হয় তাকে। যদি অপুও তাকে ভুল বোঝে আর কথা না বলে, যদি অন্যদের মতো সেও বেহায়া ইতর ভেবে দূরে সরে যায় তার থেকে, তখন কার কোলে মাথা রেখে কাঁদবে দিৎসা? অপালা কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সে। খেয়াল করল যখন পাশ থেকে কাঁধে হাত রেখে অপালা জিজ্ঞেস করল,
এই মন খারাপ করছে রে, কি হয়েছে বল আমায়।
ভীষণ নরম গলায় কথা বলে অপু। এভাবে বললে দিৎসার ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুঁজে দেয়, কাঁদতে কাঁদতে উগড়ে দেয় সবটা। কিছুই বলতে পারে না সে, শুধু ছল ছল চোখে তাকিয়ে থাকে সামনের দিকে। তাকে জোর করে ঘাটে বসায় অপু। তারপর দিৎসার মুখটা দু হাতে তুলে ধরে বলে,
এদিকে ফের দেখি, তাকা আমার দিকে।
সরাসরি অপালার চোখের দিকে তাকায় দিৎসা। পরম মমতায় কপালে মাথায় হাত বুলিয়ে দেয় অপু।
ইস দেখো, কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে মেয়েটা, পাগলি। দেখো কেমন করছে, আয় আয় এদিকে আয়, এত কষ্ট পায়, আমি আছি তো।
তাকে জড়িয়ে ধরে অপু। অপুর চুলের থেকে ভেসে আসছিল কিসের একটা মিষ্টি গন্ধ, শ্যাম্পু নাকি কন্ডিশনার কে জানে। এই গন্ধটা ভীষণ প্রিয় তার। প্রত্যেকবার অপু যখন জড়িয়ে ধরে তাকে, চুলে মুখ গুঁজে বুক ভরে মাতাল করা গন্ধটা টেনে নেয় সে। আকাশের বুক থেকে অনেকক্ষণ হলো ছুটি নিয়েছেন সূর্যদেব। গঙ্গার বুকে এখনো তার শেষ রশির ছিটে ফোটা খেলা করছে এদিকে ওদিকে। ওরা বসে থাকে দুজনে, কাঁধে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। ওদের দুজনেরই দুজনকে ভীষণ দরকার। অনেক উপরে ধূসর আকাশের বুকে অস্পষ্ট সুরে ডাকতে ডাকতে কোথায় উড়ে চলে যায় গাঙচিলের দল। সন্ধ্যার মায়াবী আলো হাওয়ায় নেশা লেগে যায় যেন, উঠতে ইচ্ছা করে না ওদের। আরও একটু পরে উঠে আসে দিৎসা, অনেকটা রাস্তা যেতে হবে এখনো, বাড়ি ফিরতে হবে তাকে। অপালা তাকে এগিয়ে দিয়ে এসে আরও কিছুক্ষণ বসে থাকে গঙ্গার পাড়ে। ভীষণ কষ্ট হচ্ছে আজকে অপুর, দিৎসাকে আজও বলতে পারলো না আসল কথাটা। কিভাবেই বা বলতো, দিৎসা যে কিছুই জানে না সেভাবে। এই শেষ কটা মাস শুধু দিৎসা না থাকলে তার নিজের জীবনেও ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে। অপু বারবার ভাবত, ওর বাবা মা ভীষণ মডার্ন প্রোগ্রেসিভ, তার গর্ব ছিল। আর কোনো বন্ধুর বাড়িতে লোক এতটা লিবারেল না, এতটা খোলামেলা বন্ধুর মতো মেশে না তাদের বাচ্চাদের সঙ্গে। ভেবেছিল আর কেউ না হলেও অন্তত মা বুঝবে তাকে। ফেসবুক ইনস্টাগ্রাম ঘাটা, চারপাশ নিয়ে সবসময় ওয়াকিবহল থাকা মা নিশ্চয়ই বুঝবে যে সবার চাহিদাগুলো চেনা পথে চলে না, আর জোর করে তাকে অন্য রাস্তায় টেনে আনতে গেলে ভালোর চেয়ে খারাপটাই বেশি হয়। কিন্তু সেসব হলো কই, আর চেপে রাখতে পারছিল না অপু। বাবা মাকে সেদিন শটান বলে দিয়েছিল, লোক ছেলে মোটেই পছন্দ নয়, বরং মেয়েদেরকেই সবটুকু দিয়ে ভালো লাগে তার। প্রথমে বিশ্বাস করলো না কেউই, পরে যখন করলো তখন সবচেয়ে বেশি অপমান মায়ের কাছ থেকেই এসেছিল। সবচেয়ে আশ্চর্য হয়েছিল যখন সাইকিয়াট্রিস্ট দেখাবে বলে ওকে না জানিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল মা বাবা। প্রথমে বোঝানো, তারপর আবার এক দফা চিৎকার চেঁচামেচি, অপমান। অবশ্য কোনো কিছুতেই লাভ হয়নি, যায়নি অপালা, কেন যাবে, সবাই একরকম হয় না, আর তার জন্য তারা যে অস্বাভাবিক অপ্রকৃতিস্ত হয়ে যায় না এটা যদি কেউ বুঝতে না পারে, মানসিক সমস্যা তো বরং তাদের। বাবা মায়ের সঙ্গে এক ছাদের তলায় থাকলেও কথাটা বন্ধ তখন থেকে। বিপদ মানুষকে ভেঙে চুড়ে দেয়, আবার গড়েও দেয় কখনো কখনো। দিৎসাকে এই কয়েক মাসে এত কাজ থেকে পেয়ে আস্তে আস্তে কখন যে এতটা জড়িয়ে গিয়েছে প্রথমে বুঝতেও পারেনি অপু। যখন খেয়াল করেছে তখন সত্যি আর ফিরে যাওয়ার রাস্তা নেই তার কাছে। কিন্তু এগোবেই বা কিভাবে, কিভাবে বলবে দিৎসাকে গিয়ে যে সে সমকামী, সে নারীদের ভালোবাসে। আচ্ছা, দিৎসা কি বোঝে না যে অপু তাকে কতটা আলাদা নজরে দেখে, অন্যদের চেয়ে কতখানি বেশি চোখে হারায় তাকে? মেয়েটা কি কোনোদিনই খেয়াল করবে না? কলেজে এত পপুলার অপুর অজস্র ছেলে বন্ধু থাকতেও সে কাউকেই এতটা কাছে ঘেঁষতে দেয় না তার মতো। একবার ভাবে বলেই দেখতে, কিন্তু সাহস করে উঠতে পারে না শেষমেশ। যদি বাকিদের মতো সেও তাকে ভুল ভাবে, যদি ভাবে এই দুঃসময়ে দুর্বলতার সুযোগ নিচ্ছে সে, যদি দিৎসাকে চিরকালের মতো হারিয়ে ফেলে অপালা, এই ভীষণ বন্ধুত্বটা ভীষণ দামি তার কাছে। সে জানে ওদের দুজনের দুজনকে এই মুহূর্তে টিকে থাকার জন্য কতটা দরকার। সেই বন্ধনের জায়গাটা অন্য কোনো কিছুর জন্যই ঝুঁকির মুখে ফেলতে পারবে না অপু। তাতে যদি নিজের মনের ইচ্ছেটা মুখ ফুটে বলতে না পারে, নাই হোক, কাঁদে না অপু, কান্নাটা তার কোনোদিনই ঠিকভাবে আসে না। অন্ধকার গাছের ডালে ডালে তার মন খারাপের সঙ্গী হয়ে বিষাদের সুরে ডেকে চলে সদ্য বাসায় ফেরা ক্লান্ত পাখিরা। দিৎসা চলে এসেছিল বাসস্ট্যান্ডের কাছে, নিজের উপর নিষ্ফল রাগ আর আফসোসে নিজের হাতের মুঠোটা শক্ত করে ফেলে। সে হলো না, আজকেও হলো না, কোনোদিনই হবে না। কি দোষ তার, উন্মেষকে মন প্রাণ ঢেলে ভালোবেসেছিল সে, কোথাও একটুকুও খামতি রাখেনি। উন্মেষের মনের মতো হয়ে ওঠার জন্য সে যখন যা বলেছে তাই করেছে দিৎসা। তারপরেও তো আর এখন অপু জীবনে আসার আগে সে তো নিজেও জানতো না তার মেয়েদেরকেও ভালো লাগে, কোনোদিনই লাগেনি কাউকে। এটাও কি তার ভুল?
কেন কেন আমার সাথেই কেন? আমি এমন অন্যরকম কেন হলাম হঠাৎ? কখনো কি একবারের জন্যেও স্বাভাবিক জীবনটা পেতে পারি না আমি?
বিড়বিড় করে সে কার উদ্দেশ্যে প্রশ্নগুলো ছুড়ে দেয় বোঝা যায় না। চোখ ভেজা আফসোসের ধূসর রঙে ঢেকে সন্ধ্যা নামে পশ্চিম আকাশে। সামনের মোড়ের মুখে একটা জোরালো হর্নের আওয়াজ শোনা যায়, তারপর বাঘ ঘুরতে দেখা যায় একটা বাস আসছে। তার বাড়ির দিকে যাবে এটা। রাত বাড়ছে, এবার বাড়ি না ফিরলে আবার হাজারটা জবাবদিহি, আবার এক প্রস্থ যাবে না। দীর্ঘশ্বাস চেপে রেখে হাত দেখায় দীপসা। হঠাৎ কি মনে পড়ে যায় তার, ফুটপাথ থেকে দুপা পিছিয়ে আসে সে। ততক্ষণে অনেকটাই এগিয়ে এসেছে বাসটা। সামনের রাস্তায় কালো পিচের ওপর চকচক করে ময়লা পড়া হলদিতে হেডলাইটের আলো। সেই ম্লান আলো চোখে পড়ে দীপসার মুখের রেখাগুলো হঠাৎ বদলে যেতে শুরু করেছে। এইবার ঘুরে দাঁড়িয়ে হাঁটা লাগিয়েছে সে, ফিরে যাচ্ছে পার্কের দিকে। পিছন দিয়ে বাসটা ফুল স্পিডে বেরিয়ে যায় ধুলো উড়িয়ে। দীপসা এসে দাঁড়ায় গঙ্গার ঘাটে। দূর থেকে ঘাটের নিচের সিঁড়িতে বসে থাকা দীঘল শরীরটা চিনতে ভুল হয় না তার।
অপু,
নরম ডাকটা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় অপালে, তারপর উঠে দাঁড়ায়, মুখে স্পষ্ট বিস্ময়ের ছাপ। হাত তুলে কি একটা জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায় সে। সদ্য ওঠা খয়াতে চাঁদের আলো আজ কি বেশি উজ্জ্বল লাগছে। আধখানা চাঁদ যেন রূপোর গুঁড়ো হয়ে ঝরে পড়ছে অপালার উপরে, মাখামাখি হয়ে যাচ্ছে তার চোখে, মুখে, সারা শরীরে। গঙ্গার দিক থেকে ভেসে আসা এলোমেলো দক্ষিণা বাতাসে উঠছে তার বাঁধন হারা চুল। সেদিকে তাকিয়ে আর কিচ্ছু প্রশ্ন জানে না তার মনে, হেসে ফেলে সে। টুকরো টুকরো হয়ে নিমেষে মিলিয়ে যায় দীপসার মনের বাকি বিভা দ্বন্দ্বটুকু। অপালা ভীষণ চমকে উঠেছে এভাবে দীপসাকে ফিরে আসতে দেখে। মেয়েটার আবার কিছু হলো নাকি? কিন্তু এভাবে হাসছে কেন তাহলে? আচ্ছা, ও কি একটা বলবে বলে ডেকেছিল না আজকে? সেটাই তো বলা হয়ে উঠতে পারলো না। তবে কি তার জন্য? বেশি কিছু ভাবতে পারে না অপু। হঠাৎ তার কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। উত্তেজনা মেশানো অচেনা একটা ভালো লাগায় ভরে যায় সারা শরীর। তাড়াতাড়ি করে এতটা প্রায় দৌড়ে এসে হাঁপাচ্ছে দীপসা। পরীর মতো সুন্দর মেয়েটাকে অনেকখানি বেশি মোহময় দেখাচ্ছে এই মুহূর্তে। তার টানা টানা চোখগুলোর ভাষা পড়তে পারে অপু। সেখানে এখন আর কোনো হতাশা রাগ অভিযোগ নেই। সব ছাড়িয়ে কি এক জাদুতে উচ্ছলতায় চকচক করছে মন দুটো। সেই শান্ত গভীরতার অতলে হারিয়ে যেতে যেতে অপুর মাথা আর বিশেষ কাজ করে না। একটু আগের ভেবে রাখা সমস্ত যুক্তি বুদ্ধি নৈতিকতা, নিজেকে দেওয়া সবটুকু প্রবোধ গঙ্গার দমকা হাওয়ার সাথে কোথায় উড়ে পালায় কে জানে। কাঁপা কাঁপা গলায় অপালা বলে,
দীপসা, আমার আমার তোকে কিছু বলার আছে।
দীপসার মাথাটা ঝিমঝিম করে ওঠে, জ্বর হওয়ার মতো গরম হয়ে উঠেছে তার চোখ। দীপসা হাসে, খুব হাসে, হেসে ওঠে প্রাণ খুলে, আর কোনো বাধা মানে না সে। দৌড়ে এসে জড়িয়ে ধরে অপালাকে, তার চোখে চোখ রেখে বলে,
আমারও তোকে একটা কথা বলার আছে অপু, খুব দরকারি, শুনবি?
অপালা কি উত্তর দেয় শোনা যায় না। পাগলের মতো আঁকড়ে ধরে দিচ্ছাকে, বুকে টেনে নেয় তার মাথা। পাখিগুলো কিচির মিচির করতে থাকে গাছের উপর থেকে। গঙ্গার ধারে আস্তে আস্তে একে অন্যের মধ্যে মিশে যেতে থাকে দুটো মানুষের পুড়তে থাকা শরীর, ভালোবাসার প্রবল জড়ে পুড়ে যা করা। ওদিকে এখন নজর দিতে নেই।
এতক্ষণ স্টোরি হলিক্সে তোমরা শুনছিলে শাগনিক সিনহার কাহিনী অবলম্বনে খড়কুটো। আজকের গল্পের গল্প পাঠে ছিল সৌরভ, দিৎসার চরিত্রে ছিল রূপাঞ্জনা এবং অপালার চরিত্রে ছিল পূজা। আজকের গল্পের পোস্টার ডিজাইনিংয়ে সৌরভ, সাউন্ড এডিটিং ও মিক্সিংয়ে গল্পান্বেষী চ্যানেল থেকে আমাদের বন্ধু রূপ, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় সাহেব। কেমন লাগলো স্টোরি হলিক সিজন 3 এর অন্তিম গল্প? অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে। আর হ্যাঁ, যদি আমাদের কণ্ঠস্বর তুমি প্রথমবারের জন্য শুনছো, তাহলে তোমার কাছে একটা রিকোয়েস্ট করব। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে থেকো। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন মরশুমে নতুন সব গল্প নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালোবাসতে থেকো, ভালোবাসায় থেকো, আর শুনতে থাকো স্টোরি হলিক্স।